ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
বিশ্বে বর্তমানে 5 কোটি 12 লাখ মানুষ শরণার্থী এবং বাস্তুচ্যুত, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
ইরাকে অনিশ্চয়তার জন্য তেল সরবরাহ নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার।
আরও থাকছে যুক্তরাষ্ট্র এবং ইরাক বিষয়ে অধ্যাপক আমেনা মহসিনের বিশ্লেষণ।
আমরা যেটাকে বলি মাল্টিপ্রং স্ট্র্যাটেজি, সেটাই যুক্তরাষ্ট্রের সামনে সবচেয়ে খোলামেলা আর বাস্তবমুখী পদক্ষেপ হবে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ইরাকি সেনা এবং বিদ্রোহীরা শুক্রবার ইরাকের একটি প্রধান তেল শোধনাগারে ক্রমাগত লড়াই করে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের সাহায্যের জন্য সেখানে সামরিক উপদেষ্টা পাঠানোর প্রস্তুতি নিয়েছে। রাজধানী বাগদাদের 250 কিলোমিটার উত্তরে বেইজিতে অবস্থিত তেল শোধনাগারের নিয়ন্ত্রণ দখল করার জন্য মঙ্গলবার থেকে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবরে বলা হয়েছে যে ওই স্থাপনাটি উভয় পক্ষই আংশিকভাবে দখল করে রেখেছে। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ISIL যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের স্থাপনাটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন,
American combat troops are not going to be fighting in Iraq again.
তিনি বলেন, আমেরিকার সেনারা পুনরায় ইরাকে লড়াই করার জন্য যাবে না। আমাদের এই সমস্যার সমাধান করার মতো হাজার হাজার সেনা প্রেরণ করার মতো ক্ষমতা নেই। ইরাকের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতে ইরাকি তেল সরবরাহ নিয়ে উদ্বেগে রয়েছেন ভারত সরকার। যে কোনো পরিস্থিতিতে তৈরি থাকার জন্য তেল সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ইরাক সংকটে তেলের দাম বাড়তে শুরু করেছে। ভারতের তেল আমদানির গড় দাম এখন বেড়ে ব্যারেল প্রতি $111 পৌঁছে গিয়েছে। ওদিকে ডলারের অনুপাতে ভারতীয় টাকা দুর্বল হতে শুরু করেছে, দেশের তেল আমদানি বাবদ খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা। কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ইরাক থেকে তেল আমদানি ব্যাহত হলে বিকল্প আমদানি সূত্রগুলি আগে থেকে চিহ্নিত করে রাখা দরকার। তেল মন্ত্রক অবশ্য তেলজাত পণ্যের সরবরাহ ও মজুদ সম্পর্কে নিশ্চিন্ততাও প্রকাশ করেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা জানিয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চলতি বছর সর্বাধিক মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। এ পর্যন্ত 5 কোটি 10 লক্ষ মানুষ শরণার্থী হয়েছে। আজ বিশ্ব উদ্বাস্তু দিবস। জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে তাদের প্রতিবেদনে শরণার্থীদের যে সংখ্যা দেওয়া হয়েছে তাতে বিশ্বব্যাপী উদ্বাস্তু, অন্যান্য দেশে আশ্রয়প্রার্থী এবং দেশের ভেতরেই যারা উদ্বাস্তু হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই সংস্থা বলছে এর আগের বছরের তুলনায় শরণার্থীর সংখ্যা 60 লক্ষ বেড়েছে। বিশ্ব সংবাদের পরপরই এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতার একটি রিপোর্ট শুনতে পাবেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের তাগিদ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। এ সম্পর্কে আমির খসরুর বিস্তারিত প্রতিবেদনটি এরকম।
বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠককালে ওই তাগিদ দেওয়া হয়। বাসস জানিয়েছে, প্রেসিডেন্ট আব্দুল হামিদ জাতিসংঘ মহাসচিবকে এই বলে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের জনগণ 5 জানুয়ারি নির্বাচন মেনে নিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। এদিকে বিরোধী দল বিএনপি অনেকদিন ধরেই সংলাপ অনুষ্ঠান চাইছে। শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপ সম্পর্কে বলেন,
আলোচনার মাধ্যমে সমাধান হোক, কিন্তু যদি সরকার রাজি না হয় তাহলে জনগণ তো আন্দোলনের পথে বেছে নেবে।
নজরুল ইসলাম খান আরো বলেন, সংলাপ হলেও নির্দলীয় সরকারের দাবিতে তারা ছাড় দেবেন না। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হামার কাছে সরকার নিয়ন্ত্রিত এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 34 জন নিহত হয়েছে। সংবাদ সংস্থা সানা শুক্রবার জানিয়েছে যে আল হুরা গ্রামে আরেকটি বিস্ফোরণে অন্তত 50 জন আহত হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছে যে সন্ত্রাসীরা 3 টন বিস্ফোরক ভোজাই একটি ট্রাকের বিস্ফোরণ ঘটিয়েছে। ওই ঘটনায় অসংখ্য বাড়িঘরের ক্ষতি হয়েছে। সিরীয় কর্তৃপক্ষ বিদ্রোহীদের, যারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করতে চায়, তাদেরকে সন্ত্রাসী বলে উল্লেখ করে থাকে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশঙ্কো আজ শুক্রবার দেশের পূর্বাঞ্চলের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মারাত্মক বিদ্রোহ অবসানের লক্ষ্যে 14 পয়েন্ট শান্তি পরিকল্পনা প্রকাশ করবেন বলে কথা রয়েছে। ওই পরিকল্পনায় একপাক্ষিকভাবে অস্ত্রবিরতির আহ্বান জানানো হবে, যাতে করে বিদ্রোহীদের নিরস্ত্রীকরণ এবং দেশ ত্যাগ করারও সুযোগ থাকবে। ইউক্রেন সরকার শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণার আগেই পরিকল্পনার কিছুটা অংশ ইতিমধ্যেই প্রকাশ করেছেন। ইউক্রেন এবং রাশিয়ার সীমান্তে 10 কিলোমিটার বাফার জোন সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ থেকে মোটর চালিত যানবাহন সরাসরি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে পারবে, এ খবরে ঢাকায় কিছুটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর রুহুল আমিন সরকার বললেন, প্রথমত তাদের কাছে সরকারিভাবে এমন কোনো খবর নেই। তাছাড়া ডক্টর মনমোহন সিং যখন 3 বছর আগে ঢাকায় এসেছিলেন তখন এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরের কথা ছিল, শেষ পর্যন্ত তা হয়নি, কারণ ভারত ট্রাক প্রতি ভাড়া 2000 টাকা দিতে সম্মত হয়নি। দিল্লি থেকে খবর এসেছে ভারত চুক্তির কথা না ভেবে একতরফাভাবে বাংলাদেশকে এই সুবিধা দিতে চাইছে, যার ফলে বাংলাদেশি নম্বর প্লেটের গাড়ি নিয়ে সরাসরি ভারতে ঢুকতে পারবে। দিল্লির যানবাহন বিশেষজ্ঞ ডক্টর অর্পিতা মুখার্জি বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থাটাই এমন যে শুধু সেটাকে কাজে লাগিয়ে তা ভারতের 2 প্রান্তের মধ্যে গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোর হয়ে উঠতে পারে। অর্পিতা মুখার্জির মতে, বাংলাদেশকে যাতে সে কাজে উৎসাহিত করা যায় সেই জন্যই বাংলাদেশি যানবাহনের জন্য বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকার কর্মকর্তারা বলছেন, বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে একাধিকবার আলোচনা হয়েছে কিন্তু ফলপ্রসূ কিছু হয়নি, উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হয়। এ ব্যাপারে চুক্তি ছাড়া কোনো মতই সম্ভব নয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেকার বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না কেন্দ্রের নতুন সরকার। নতুন দিল্লিতে বণিক সভা ফেডারেশন অফ ইন্ডিয়ান স্টাডিজ আয়োজিত মিডিয়া এন্টারটেইনমেন্ট শীর্ষক সভায় একথা তিনি বলেন। এ সম্পর্কেই আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকার অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকার সংবাদপত্র তথা মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বৈদ্যুতিন মিডিয়ার যুগে অনেকেই প্রায় বলেন প্রিন্ট মিডিয়া ঢুকছে, তিনি তা বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী আরো জানিয়েছেন, বেসরকারি FM রেডিওতে সংবাদ পরিবেশনের ব্যবস্থায় ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রের নতুন সরকার। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আফগান সীমান্ত সংলগ্ন উপজাতি অঞ্চলে তালিবানদের বিরুদ্ধে সামরিক তৎপরতা শুরু হওয়ার পর থেকে সেখানে 1 লক্ষেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। কর্তৃপক্ষ বলছে, শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গি স্থাপনাগুলো লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়, তবে কতজন জঙ্গি নিহত হয়েছে এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এবারে বিশ্বকাপ ফুটবল। ব্রাজিলে আজ যথারীতি 3টি খেলা হচ্ছে। আজকের প্রথম খেলাটি খেলছে ডি গ্রুপের ইটালি এবং কোস্টারিকা। এ পর্যন্ত ইটালি এবং কোস্টারিকা উভয় দলই 3 পয়েন্ট করে পেয়েছে। দ্বিতীয় খেলাটি হবে সুইজারল্যান্ড বলাম ফ্রান্সের মধ্যে। আজকের শেষ খেলাটি হন্ডুরাস এবং ইকুয়েডরের মধ্যে হবে। এ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 11850 কিলোহার্টসে। ইরাকে সাম্প্রতিক যে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই পরিস্থিতিতে ইরাক সরকার যুক্তরাষ্ট্রের সহায়তা চাইছে। তবে এ ব্যাপারে গতকাল প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন যে প্রয়োজন বোধে ক্ষেত্র বিশেষে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারে, তবে সামগ্রিক অর্থে যুক্তরাষ্ট্র সেখানে প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেবে না। এসব প্রসঙ্গ নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিনের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
প্রফেসর আমেনা মহসিন, যেমনটি আপনি জানেন যে গতকাল প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকের বর্তমান সংকটের সময় যুক্তরাষ্ট্রের সাহায্য ও সম্পৃক্ততার যে সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেছেন, তাতে সামরিক উপদেষ্টা পাঠানোর কথা তিনি বলেছেন, সাজ সরঞ্জামের কথাও বলেছেন, তবে সরাসরি সেখানে কমব্যাট ট্রুপ বা যোদ্ধী বাহিনী পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করে দিয়েছেন। যদিও প্রয়োজন বোধে তিনি লক্ষ্য স্থির করে সামরিক ব্যবস্থা গ্রহণের কথাও পুরোপুরি নাকচ করেননি। যুক্তরাষ্ট্রের এই অবস্থান বা স্ট্র্যাটেজিকে আপনি কিভাবে দেখছেন?
দেখুন, আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে যে স্ট্র্যাটেজি নিয়েছে এটা বেশ প্র্যাগম্যাটিক একটা পলিসি নিয়েছে। যদি সরাসরি ভাবে তারা যুদ্ধে জড়িয়ে যেত কিংবা এয়ার স্ট্রাইক করত, তাহলে পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই যেত। এবং যে ধরনের পরিস্থিতি দাঁড়াচ্ছে এখানে, আমরা যেটাকে বলি মাল্টিপ্রং স্ট্র্যাটেজি, সেটাই যুক্তরাষ্ট্রের সামনে সবচেয়ে খোলামেলা আর বাস্তবমুখী পদক্ষেপ হবে। কারণ এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে যেরকম ভাবে সামরিক সহায়তা করবে, ঠিক সেভাবে একটা পলিটিক্যাল ডায়ালগের দিকে এগিয়ে যায়, তাহলে আমার মনে হয় একটা সমাধান হতে পারে। পলিটিক্যাল ডায়ালগটা কিন্তু দু তিনটে লেভেলে হওয়া দরকার। প্রথমত দেশের ভেতরে মালিকির যে সরকারটা আছে আমরা জানি সেটা খুবই দুর্নীতিগ্রস্ত, এবং অনেকটা এটা সুন্নি যে পপুলেশন আছে তাদেরকে মার্জিনালাইজ করছে। সেখানে এটাকে আরো যেন একটা ইনক্লুসিভ সরকার হয়, অন্তর্ভুক্তিমূলক সরকার হয়, সেদিকে একটু জোর দেওয়ার প্রয়োজন আছে। আর দ্বিতীয়ত আমি মনে করি যে এখানে যে আঞ্চলিক শক্তিগুলো তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে, কারণ আমাদের মাথায় রাখতে হবে যে ইরাকে যারা আছে তারা কিন্তু জঙ্গি একটা দল।
ইরাক সরকারের তরফ থেকে উগ্রপন্থী ইসলামী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড লেভান্ট, মানে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে যারা উগ্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে বিমান হামলা করার জন্য যুক্তরাষ্ট্রকে এরই মধ্যে আহ্বান জানানো হয়েছে। আপনি কি মনে করেন যে বিমান অভিযান চালালে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘর্ষে জড়িয়ে পড়বে?
জি, আমি মনে করি যে সরাসরি জড়িয়ে পড়বে, এবং এটা যুক্তরাষ্ট্রের জন্য একেবারেই ঠিক হবে না, কারণ তাহলে আফগানিস্তানের মতো একটা পরিস্থিতি দাঁড়াবে এবং এটা আরো উগ্রবাদকে আরো মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে।
আমরা জানি যে ইরাকে যেমন তেমনি সিরিয়াতেও সুন্নি উগ্রপন্থীরা মূলত শিয়াদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং আশঙ্কা করা হচ্ছে যে সিরিয়ার মতো ইরাকেও গৃহযুদ্ধ শুরু হতে পারে, কেউ কেউ বলছেন শুরু হয়েই গেছে। সেক্ষেত্রে ইরান এবং সিরিয়ার সঙ্গে পশ্চিমী রাষ্ট্র বিশেষত যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ভালো হবার সম্ভাবনা কতখানি?
এখানে আমি খুব জোর দিয়ে বলবো যে এখন সময় এসেছে, প্রয়োজন হলে মার্কিন যুক্তরাষ্ট্র উচিত হবে ইরানকে সঙ্গে নিয়ে বা ইরানের সহায়তায় এই সমস্যাটা ট্যাকল করার চেষ্টা করা। সিরিয়া ইরান একই প্ল্যাটফর্মে আসতে পারে কিনা সেটা যথেষ্ট সন্দেহের ব্যাপার আছে। এখানে বেশি ক্রিটিক্যাল হলো ইরানের সহায়তাটা, কারণ ইরানে আছে শিয়া প্রাধান্য এবং ইরাকে শিয়ারা সরকার আছে কিন্তু সুন্নিরা মাইনরিটি হিসাবে আসছে, এবং সে সরকার তারা সুন্নিদের উপরে অত্যাচার করছে বা ওদেরকে ক্ষমতা থেকে বাইরে রাখছে। এরকম পরিস্থিতিতে খুবই ওটা প্রয়োজন যে শিয়া একটা রাষ্ট্রকে সাথে নিয়ে সমস্যাটা সমাধান করা, এবং আমার মনে হয় তৃতীয় শক্তির মাধ্যমে সিরিয়ার সাথে একটা ডায়ালগ ওরা সংযোজন করতে পারে।
প্রেসিডেন্ট ওবামাও ইরাক সংকটে ইরানের সম্ভাব্য গঠনমূলক ভূমিকার কথা বলেছেন, যেমনটি আপনিও বলছিলেন যে প্রেসিডেন্ট ওবামা বলেছেন ইরান যদি ইরাকের অখণ্ডতাকে মাথায় রেখে কাজ করে এবং যুক্তরাষ্ট্রের মতোই সকল পক্ষ কে একত্রিত করার পক্ষে থাকে, অর্থাৎ ইনক্লুসিভনেসের কথা বলা হয়েছে, তাহলে সেটা ভালো হবে। আপনি কি মনে করেন যে শিয়া প্রধান ইরান এতখানি বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে?
আমার মনে হয় করতে পারবে। এটা অনেকটা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপরে এবং জাতিসংঘ ইরানের নিউক্লিয়ার পলিসিটাকে কিভাবে দেখবে। এবং আমরা জানি যে ইরানের যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা কিন্তু অনেকটা নমনীয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর থেকে তাদের এই কড়া মনোভাবটা একটুখানি সরিয়ে নিয়ে আসে তাহলে আমার মনে হয় এটা সহায়তা করবে। কারণ এরকম একটা পরিস্থিতিতে ইরান দাঁড়িয়ে আছে যেখানে ইরানও কিন্তু চাচ্ছে নিজেকে আন্তর্জাতিকভাবে এঙ্গেজ করার জন্য।
ইরাকের ভেতরে সকল পক্ষ, শিয়া সুন্নি কুর্দি যে সমস্ত প্রধান পক্ষগুলো আছে, তাদের নিয়ে একটা আলোচনার প্রয়োজন আছে। তো এটার সম্ভাবনা কতখানি, বিশেষ করে যখন সংঘাত সংঘর্ষ চলছে তার পাশাপাশি এই আলোচনা কতখানি সফল হতে পারে?
এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা দরকার যেখানে মালিকির উপরে চাপ দেওয়া প্রয়োজন যে সে যেন নেগোসিয়েশন যে আছে। এবং যদি আমরা দেখি যে আইএসআইএস এর ক্যাজুয়ালিটি বেড়ে যাচ্ছে এবং তাকে আইসোলেট করে ফেলা সম্ভব হচ্ছে, তখন আমার মনে হয় আলাপ আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়ে যাবে।
অধ্যাপক আমিনা মোহসেন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
বিশ্বে বর্তমানে 5,12,00,000 শরণার্থী ও বাস্তুচ্যুত রয়েছেন। বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এই সংখ্যা এত বেশি। বাংলাদেশ শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় নবম স্থানে। কেন শরণার্থী ও বাস্তুচ্যুতি ঘটছে তা নিয়ে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের সঙ্গে কথা বলেছেন আমির খসরু।
2012 সালের তুলনায় শরণার্থী, আশ্রয় প্রার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত এই সংখ্যা 60,00,000 বেশি বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে UNHCR এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে। শরণার্থী আশ্রয়দাতা দেশের মধ্যে ইরান এবং পাকিস্তান অধিকাংশ, অর্থাৎ 86% শরণার্থীর আশ্রয়দাতা, আর বাংলাদেশ পৃথিবীর নবম শরণার্থী আশ্রয়দাতা দেশ। বাংলাদেশে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে 4-5,00,000 মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী রয়েছে অনেকদিন ধরেই। শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষ কেন বাড়ছে সে প্রশ্নে বিশ্লেষণ করেছেন অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান।
স্যার, আমি একাধিক কারণ আছে এখানে। একটি কারণ তো অবশ্যই যে আগে যেমন যুদ্ধ বিগ্রহ হতো একটু বড় আকারে হতো, এখন বিশেষ করে আমাদের যে তৈল সম্পদ বা খনিজ সম্পদ এগুলোর নিয়ে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে গেছে এবং একদমই যেটা বলা হয় ছায়াযুক্ত, এবং তার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই প্রাকৃতিক সম্পদগুলো, বিশেষ করে তেল গ্যাস নানা ধরনের খনিজ সম্পদ, এগুলোর উপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এটাই হচ্ছে মূল বিষয়। যে এই মুহূর্তে যেমন ইরাকে শুরু হয়েছে বিষয়গুলো, এটা একটা কারণ। আরেকটি কারণ সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদের একটা বিকাশ কিন্তু ঘটছে, যার ফলে এই যে মাইনরিটি সংখ্যা গরিষ্ঠের রসায়নে পড়ে তারা বিতাড়িত হচ্ছে নানা জায়গায়। এই যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়ে আমাদের এখানে আশ্রয় নিতে হচ্ছে, এই ধরনের আপনি অনেক জায়গায় এটা দেখবেন। একই সাথে তৃতীয় একটি কারণ এসছে আজকে, সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণেও শরণার্থী সংখ্যা হচ্ছে, বিশেষ করে ছোট ছোট দ্বীপগুলো বা যেখানে ঝুঁকি প্রবণ এলাকা সেখানেও কিন্তু এই সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এই ছায়া যুদ্ধের কারণে হচ্ছে, উগ্র জাতীয়তাবাদের বিকাশের কারণে হচ্ছে, এবং তৃতীয়ত এই জলবায়ু পরিবর্তনের কারণে এই শরণার্থীর বিষয়টা অনেক বেশি বড় একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
অর্থনৈতিকভাবে দুর্বল বাংলাদেশের জন্য শরণার্থী সমস্যা কতটা সংকটের সে প্রশ্নেই ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন,
বিষয়টা একটা ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, এটা শুধুমাত্র একটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার তেমন কোনো অবকাশ নেই আসলে। এবং বাংলাদেশ আমার মনে হয় সঠিক একটা পজিশন নিয়েছে যে এই যেমন মায়ানমার থেকে রোহিঙ্গা যে শরণার্থীরা আসছে সেটার সমাধান মায়ানমার সরকারকেই করতে হবে। এখানে আমি আরেকটি জিনিস বলতে আগে ভুলে গেছি, শরণার্থীর চতুর্থ একটা কিন্তু কারণ আছে, সেটা হচ্ছে দরিদ্র বিশ্ব থেকে তাদের এই জীবনমান উন্নতির জন্য অনেকে জীবন ঝুঁকি নিয়ে আপনার উন্নত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। এটা আমরা যেটাকে ইকোনমিক রিফিউজিস বা এই অর্থনৈতিক শরণার্থী হিসেবে যাদের চিহ্নিত করতে পারি। এটার কারণ কিন্তু একটা ভিন্ন, এই যে বাংলাদেশ থেকে ঝুঁকি দিয়ে ইয়েতে যাচ্ছে, ইউরোপে যাওয়ার চেষ্টা করছে অথবা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই জায়গায় গিয়ে তারা আবার শরণার্থী একটা পর্যায়ে পড়ে যাচ্ছে।
ডক্টর হোসেনজিল্লুর রহমান মনে করেন, শরণার্থী হওয়া এবং বাস্তুচ্যুতির ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি জরুরি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, ব্রাজিল বিশ্বকাপ কুইজের প্রশ্ন জানিয়ে দিই, এবারের বিশ্বকাপে কোন দেশ শিরোপা জিতবে,
কোন দুটি দলের মধ্যে ফাইনাল হবে,
কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল দেবেন বলে মনে করেন,
এবং কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, এই চারটি প্রশ্নের জবাব আমরা চাই জুলাই মাসের 5 তারিখের মধ্যে। আমাদের হাতে এসে পৌঁছতে হবে ইমেল অথবা ফেসবুক ফ্যান পেজে। জুলাই মাসের 5 তারিখের মধ্যে বিশ্বকাপ কুইজ প্রশ্নের জবাব আমাদের হাতে এসে পৌঁছতে হবে।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। জলবায়ু পরিবর্তন এখন মানুষের পুষ্টির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি সারা বিশ্বে মানুষের পুষ্টির উপাদানসমূহ হরণ করে নিচ্ছে। 2014 সালের ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্ট রিপোর্টের বরাত দিয়ে জেসিকা বার্মনের রিপোর্ট শুনুন সেলিম হোসেনের কাছে।
খারাপ আবহাওয়ার প্রভাবে ভবিষ্যতে সারা বিশ্বে কৃষি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রসহ সর্বত্রই দেখা দেবে খাদ্যাভাব। সমস্যায় পড়বে খাদ্য প্রস্তুত প্রণালী, গুদামজাতকরণ, সরবরাহ ইত্যাদি। অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সাল নাগাদ চাউল, গম, ভুট্টা, সয়া, ডালসহ বিভিন্ন খাদ্যবস্তুর দস্তা এবং আয়রন বা লোহাসহ অন্যান্য প্রাকৃতিক খাদ্য উপাদান নষ্ট হয়ে যাবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথের এই গবেষণা প্রতিবেদন নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। বিশ্বের 200-300 কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টির 70% পায় চাল, গম, শাকসবজি থেকে, যার উৎপাদন হয় মূলত উন্নয়নশীল দেশসমূহে। স্যামুয়েল মায়ার্স, বস্টনের হার্ভার্ডের পরিবেশ স্বাস্থ্য বিভাগের পরিচালক, এ প্রসঙ্গে তিনি বললেন,
What our study is showing is that, you know, unequivocally, as CO2 concentrations rise up,
তিনি বলছিলেন, আমাদের গবেষণায় যা দেখা যাচ্ছে তাতে দ্ব্যর্থহীনভাবে বলা যায় কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রভাব পরিষ্কারভাবে বোঝা যাবে আগামী 40 বছরে, যখন পুষ্টির হার একেবারেই কমে যাবে, যা জনস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠার জন্য দস্তা খুবই প্রয়োজনীয় একটি উপাদান। দস্তা শরীরকে ডায়রিয়া, নিউমোনিয়া এবং হামজাতীয় রোগ থেকে নিরাপদ রাখে। আয়রনের অভাবে শিশুদের রক্তস্বল্পতা সৃষ্টি হতে পারে এবং শিশুর সাধারণ জ্ঞানের অভাব দেখা দিতে পারে। রক্তস্বল্পতায় ভুগছেন এমন মায়েদের মৃত্যুর কারণ হতে পারে আয়রনের অভাব। বিশ্বের 200 কোটি মানুষ দস্তা ও লৌহ উপাদানের অভাবজনিত অসুস্থতায় ভোগেন, যার ফলে 6 কোটি 30 লক্ষ প্রাণ ঝরে যায় প্রতি বছর। এই গবেষণায় উদ্ভিদের পুষ্টি উপাদান নির্ণয় করা হয় কার্বন নির্গমনের হারের উপর। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের বিভিন্ন অঞ্চলের 41টি কৃষি ফার্মের কার্বন নির্গমনের হার পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা যায়, যেখানে কার্বন নির্গমন বেশি সেখানকার গম, চাল ও শাকসবজির ক্ষেত্রে দস্তা ও আয়রন বা লৌহের পরিমাণ কমে গেছে। কিছু কিছু উদ্ভিদে পুষ্টি উপাদানও কমে গেছে উল্লেখযোগ্য মাত্রায়। পরিবেশে ক্রমবর্ধমান কার্বন ডাইঅক্সাইডের প্রতিবন্ধক হিসেবে নানা ধরনের খাদ্য উৎপাদন করার পরামর্শ দিয়েছেন মায়ার্স।
For example, we looked at 18 rice cultivars and we found that some rice cultivars are much more sensitive.
উদাহরণস্বরূপ, আমরা 18টি চাল উৎপাদনকারীর অবস্থা গবেষণা করে দেখেছি। কিছু কিছু চাল উৎপাদনকারীর বেলায় কার্বনের প্রভাব বেশি লক্ষ্য করা গেছে, আবার কিছু কিছুতে কম। এর ফলে আমরা বুঝতে পেরেছি আমাদের এমন ফসল উৎপাদন করার সুযোগ রয়েছে যাতে কার্বনের প্রভাব কম পড়ে। মায়ার্স বললেন, উদ্ভিদের প্রাকৃতিক উপাদান দস্তা এবং লৌহের মারাত্মক শূন্যতা নিরোধ করার একমাত্র উপায় হচ্ছে উন্নত ফসল উৎপাদন করে অথবা কার্বন প্রতিরোধক ফসল উৎপাদন বাড়ানোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমাবেশ বন্ধ করা।
এবার চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের মিতালি রাশুদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চিঠিপত্র এবং ইমেল পাঠিয়েছেন যারা, মোহাম্মদ জুয়েল আহমেদ মল্লিক পোস্টকার্ড পাঠিয়েছেন, তিনি গোপালগঞ্জ বাংলাদেশ থেকে, প্রেসিডেন্ট বেতার বন্ধু শ্রোতার সংঘ, আপনার অভিযোগ আমরা চিঠিপত্রের জবাব আপনার নিয়মিত দিচ্ছি না ভাই, যখনই আপনার চিঠি আমাদের হাতে আসে আমরা জবাব দিই। 30 মিনিটের অনুষ্ঠান ভালো লাগছে না, আবার যে পুনঃপ্রচার করা হচ্ছে সেটাও ভালো লাগছে না, আমরা বুঝতেই পারছি, চেষ্টা করব এটা শুধরে নিতে আগামীতে যদি সম্ভব। সুমন্ত কুমার লিখেছেন রাজশাহী বাংলাদেশ থেকে, আমাদের অনুষ্ঠান ভালো লাগছে, আপনি পরীক্ষার জন্য আমাদের লিখতে পারেননি, ভালো কথা, পরীক্ষায় মন দেবেন সেটা তো অবশ্যই, তবে কি পরীক্ষা দিলেন আগামীতে জানাবেন কেমন। ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব কুশমণ্ডিত দক্ষিণ দিনাজপুর থেকে দেবাশিষ গোপের আরেকটি ইমেল এসেছে এবং জানতে চেয়েছেন বিশ্বকাপে আমেরিকা কতবার খেলেছে বিশ্বকাপ ফুটবলে, 10 বার। এই নিয়ে 1930 সালে সেমিফাইনাল পর্যন্ত এগিয়েছিল, তৃতীয় স্থানে ছিল যুক্তরাষ্ট্র, সেটাই সব থেকে ভালো ফলাফল ছিল। তারপরে 1934 সালে প্রথম রাউন্ডে খেলেছিল, 1938 সালে খেলেনি, 85 গ্রুপ পর্বে খেলেছে এবং তারপরে আবার 1990 সাল থেকে এখন পর্যন্ত নিয়মিত খেলে চলেছে। শ্রী মহাদেব ভুইমালী 3টি পোস্টকার্ড পাঠিয়েছেন, বজ্রযোগিনী মুন্সীগঞ্জ বাংলাদেশ থেকে। চিঠি এসেছে সদীপ রায় সভাপতি আদর্শ বেতার শ্রোতা সংঘ কার্তিকতলা বাংলাদেশ থেকে। তো চিঠিপত্র জবাবের আসর এ পর্যন্তই,
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
জাতিসংঘ বলছে এবছর সেখানে লড়াই শুরু হওয়ার পর থেকে অন্তত 10 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরাকি সেনা এবং বিদ্রোহীরা শুক্রবার ইরাকের একটি প্রধান তেল শোধনাগারে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের সাহায্যের জন্য সেখানে সামরিক উপদেষ্টা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। রাজধানী বাগদাদের 250 কিলোমিটার উত্তরে বেইজিতে অবস্থিত তেল শোধনাগারের নিয়ন্ত্রণ দখল করার জন্য মঙ্গলবার থেকে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবরে বলা হয়েছে ওই স্থাপনাটি উভয় পক্ষই আংশিকভাবে দখল করে রেখেছে। জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা জানিয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চলতি বছর সর্বাধিক সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে, এ পর্যন্ত 5 কোটি 10 লক্ষ মানুষ শরণার্থী হয়েছে। আজ বিশ্ব উদ্বাস্তু দিবস, জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে তাদের প্রতিবেদনে শরণার্থীদের যে সংখ্যা দেখানো হয়েছে তাতে বিশ্বব্যাপী উদ্বাস্তু, অন্য দেশে আশ্রয় প্রার্থী এবং দেশের ভেতরে যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশঙ্কো আজ শুক্রবার দেশের পূর্বাঞ্চলের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মারাত্মক বিদ্রোহ অবসানের লক্ষ্যে 14 পয়েন্ট শান্তি পরিকল্পনা প্রকাশ করবেন বলে কথা রয়েছে। ওই পরিকল্পনায় একপাক্ষিকভাবে অস্ত্রবিরতির আহ্বান জানানো হবে, জাতি বিদ্রোহীদের নিরস্ত্রীকরণ এবং দেশ ত্যাগ করারও সুযোগ থাকবে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হামার কাছে সরকার নিয়ন্ত্রিত এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 34 জন নিহত হয়েছে। সংবাদ সংস্থা সানা শুক্রবার জানিয়েছে যে আলহুরা গ্রামে আরেকটি বিস্ফোরণে অন্তত 50 জন আহত হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছে যে সন্ত্রাসীরা 3 টন বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটিয়েছে। ওই ঘটনায় অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে। আজ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলে যথারীতি 3টি খেলা হচ্ছে। আজ প্রথমে খেলছে ডি গ্রুপের ইটালি এবং কোস্টারিকা। এখনও কোনো দলই গোল করতে পারেনি।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.